শাইখ আহমেদ মুসা জিব্রিলের তাওহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশ্বিরিন মিডিয়ার সৌজন্যে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ, প্রশ্ন হলো বিসমিল্লাহ বলবেন নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন? সাধারণ নিয়ম হলো যে বিষয়ে শুধু বিসমিল্লাহ বলার ব্যাপারে সুনিশ্চিত দলিল আছে সেগুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনি সম্পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারেন। যেমন কোনো বই লেখা, দৈনন্দিন কাজকর্ম লিপিবদ্ধ করা, এসব ক্ষেত্রে আপনি শুধু বিসমিল্লাহ না বরং সম্পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারেন। বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম বলা মুস্তাহাব। অবশ্য লেখালেখির বিষয়ে, যেমন বই লেখার ক্ষেত্রে সম্পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম বলার সপক্ষে দলিল পাওয়া যায়। যেমন হুদাইবিয়া সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তিপত্রে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার নির্দেশ দিয়েছিলেন। সুতরাং যে বিষয়ে কোনো সুনির্দিষ্ট দলিল নেই সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম এর যে কোনোটা বলতে পারেন। এখন কিছু বিষয় এমন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র বিসমিল্লাহ বলেছেন আর রহমানির রহিম বলেননি, এ সুনির্দিষ্ট দলিল আছে। যেমন খাওয়ার আগে আপনি বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, এ ব্যাপারেও সুস্পষ্ট দলিল পাওয়া যায়। সুনান তিরমিজির একটি হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাবার সময় বিসমিল্লাহ বলো, আর যদি খাবার শুরুতে বলতে ভুলে যাও তাহলে বলো বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি। লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমি আউয়ালিহি ওয়া আখিরিহি বলতে বলেননি। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে বলেছেন এবং তিনি এই কথাটি দুবার বলেছেন। প্রথমবার বলেছেন খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে, দ্বিতীয়বার বলেছেন যদি কেউ খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে কি বলতে হবে। যদি শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যান আপনি তাহলে যখনই মনে পড়বে তখনই বলবেন বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি। এই হাদিসটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। ইবনু হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসটি উক্ত বিষয়ের অর্থাৎ খাবার আগে বিসমিল্লাহ বলার উপর বর্ণিত সবচেয়ে নির্ভুল ও অকাট্য হাদিস। এখানে মতপার্থক্য বা ইখতিলাফও আছে। যেমন ইমাম আন নাওয়ী তার আল আজকার গ্রন্থে বলেছেন খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলার চেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলা উত্তম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম বলার অনুমোদন আছে। যাই হোক, ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ আন নাওয়ীর এই উদ্ধৃতির ব্যাপারে মন্তব্য করেছেন যে বিসমিল্লার চেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলা উত্তম এর সপক্ষে কোনো দলিল আছে বলে আমার জানা নেই। সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল ইযা হাদাসতুকুম হাদিসান ফালা তাজিদান্না আলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে আমার কথার সাথে অতিরিক্ত কিছু যোগ করো না, আমার কথার সাথে বাড়তি কিছু যোগ করো না। এর দুটো অর্থ আছে। একটি হলো সাধারণ অর্থ যে হাদিস শেখার সময় হাদিসের সাথে বাড়তি কিছু যোগ করা যাবে না। দ্বিতীয় অর্থটি হলো প্রয়োগের ক্ষেত্রে, হাদিস অনুযায়ী আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রেও হাদিসে যা আছে তার সাথে বাড়তি যোগ করা যাবে না। যদি হাদিসে শুধু বিসমিল্লাহ বলার কথা এসে থাকে তাহলে শুধু বিসমিল্লাহ বলতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ক্ষেত্রে বিসমিল্লাহর সাথে আর রহমান আর রহিম যুক্ত না করে থাকেন তাহলে আমাদের আগবাড়িয়ে সেটা করার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক বালককে শেখাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কোনো কিছু গোপন করতেন না, বিশেষ করে কোনো কিছু শেখানোর সময়। তিনি ছিলেন মহান আল্লাহর পক্ষ থেকে একজন ফয়সালা প্রদানকারী এবং তিনি যখন কিছু দেখতেন সেই বিষয়ে ফয়সালা দিতেন। তিনি ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন কুল বিসমিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক, বিসমিল্লাহ বলো, ডান হাত দিয়ে খাও এবং পাত্রের নিকটবর্তী অংশ থেকে খাও। এখন অনেকেই বলবেন যে এই বিষয়টিকে এত গুরুত্ব দেওয়ার কী আছে, বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে এত বড় করে দেখার কী হলো। মূলত গুরুত্ব দেওয়ার কারণ হলো এই বিষয়টি ইবাদতের সাথে সম্পর্কিত। ইবাদতের বেলায় শুধুই উপযুক্ত দলিল ও প্রমাণ অনুযায়ী আমরা আমল করব। কেননা কেউ যদি ইবাদত কিংবা ইসলামের অন্য কোনো বিষয়ে বাড়তি কোনো কিছু সংযোজন করে। এর মাধ্যমে তারা মূলত আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন এ কথাই বলতে চায়, আপনারা এ ব্যাপারে পুরোপুরি জানেন না, তাই আমি নিজের পক্ষ থেকে আরও সামান্য কিছু যোগ করব। নাউজুবিল্লাহ। আর এভাবেই ইসলামে বিদআতের অনুপ্রবেশ ঘটে। ইসলামে নতুন বিষয় সংযোজন করা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কথা বলার মতোই। মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, এক জুমার দিনে উমারা ইবনে রুআইবা দেখলেন বিশর ইবনে মারওয়ান মিম্বরে দাঁড়িয়ে তার হাত তুলছে। তখন উমারা বললেন, কব্বাহাল্লাহু হাতাইনিল ইয়াদাইন, আল্লাহ এই দুহাতকে অপমানিত করুক। তিনি আরও বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বরে দাঁড়ানো দেখেছি আর তিনি কখনোই তার তর্জনী উঠানোর বেশি আর কিছু করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকুই করেছিলেন, তুমি কোথা থেকে এই নতুন বিষয় আমদানি করলে? ইমাম আন-নাওয়ী এই বর্ণনার ব্যাপারে বলেছেন, খুতবার সময় হাত নামিয়ে রাখা সুন্নাহ। কয়েক মাস আগে আমি এ নিয়ে একটি আর্টিকেল লিখেছিলাম, কারণ আমি এলাকার একটি মসজিদে জুমা পড়তে গিয়েছিলাম। খতিব ছিলেন একজন যুবক, তো তিনি এই বিষয়ে আলোচনা করলেন এবং বললেন খুতবার সময় দুহাত তোলা উচিত না। আর তারপরই মসজিদে গণ্ডগোল লেগে গেল। হ্যাঁ, হাত তোলা যাবে না, কোন সাহসে আপনি এই কথা বলেছেন, এ ধরনের উত্তেজিত কথাবার্তা শুরু হয়ে গেল। তাই আমি এই বিষয়টি পরিষ্কার করার জন্য আর্টিকেলটি লিখেছিলাম। উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি ছাড়াও এই বিষয়ে আরও একটি হাদিস মুস্তাদরাক আল হাকিমের বর্ণনায় এসেছে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার এক লোককে হাঁচি দিতে দেখলেন। তিনি বললেন, তুমি হাঁচি দেওয়ার পর কি বলো? তুমি বলবে আলহামদুলিল্লাহ। আসলে ওই লোকটি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলেছিলেন, অর্থাৎ তিনি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এই অংশটুকু বাড়িয়ে বলেছিলেন। লক্ষ্য করুন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এর অর্থ বেশ চমৎকার, শান্তি ও বরকত বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাহলে হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহর পাশাপাশি এই চমৎকার দোয়াটি বললে অসুবিধা কোথায়? এটা তো সুন্দর কথা। অথচ ইবনে উমর তাকে এই বাড়তি কথা বলতে মানা করে দিলেন। তিনি চেয়েছিলেন লোকটি যেন শুধু এই সময় আলহামদুলিল্লাহ বলে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আলহামদুলিল্লাহই বলেছেন, বাড়তি কিছু বলেননি। ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ বলেন, তোমাদের কেউ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবে, আর এর সাথে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ যুক্ত করা অপছন্দনীয়। আর সুয়ুতি বলেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুতবার শুরুতে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলেছেন, তথাপি এ ব্যাপারে কোনো দ্বিমত নেই যে হাঁচির পর এটার বলা জঘন্য বিদআত। হাঁচির পর তাই শুধু আলহামদুলিল্লাহ বলবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহই বলেছেন, আর কিছু বলেননি। যদি কেউ আপনার আলহামদুলিল্লাহ বলার পর সেটার জবাব দেয় ইয়ারহামুকাল্লাহ বলে, আপনি সেটা জবাব নিন। তারপর আলাদাভাবে আপনি চাইলে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলুন, যতবার ইচ্ছা বলুন, কোনো সমস্যা নেই। কিন্তু হাঁচি দেওয়ার পর শুধু আলহামদুলিল্লাহ বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি যেভাবে শিখিয়েছেন সেটা ঠিক সেভাবেই করতে হবে। এখানে আমরা আবার খাবার ব্যাপারটিতে ফিরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ইবনে আবি সালামাকে বলেছিলেন, ইজা আকালতা ফাকুল বিসমিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেননি ইজা আকালতা ফাকুল বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলেননি। এছাড়া আপনারা এ ব্যাপারে আয়েশা এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিসগুলো সম্পর্কেও জেনেছেন। ইবনে হাজার আল আসকালানি যেগুলোকে এই বিষয়ের সর্বাপেক্ষা নির্ভুল হাদিস সাব্যস্ত করেছেন। সুতরাং এ সকল হাদিসের অনুসরণের মাঝেই কল্যাণ নিহিত আছে। এছাড়াও এমন কিছু বিষয় আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র বিসমিল্লাহ বলার কথা উল্লেখ করেছেন, যেমন স্বামী স্ত্রী সহবাসের সময় তিনি এই কথা বলেছেন। বুখারী ও মুসলিমে আছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রযাকতানা, বিসমিল্লাহ হে আল্লাহ, আপনি আমাকে শয়তান থেকে দূরে রাখুন এবং এর ফলে আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তা থেকেও শয়তানকে দূরে রাখুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, টয়লেটে যাওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহ হে আল্লাহ, দুষ্ট পুরুষ ও স্ত্রী শয়তানদের অনিষ্ট থেকে আমি আপনার নিকট আশ্রয় চাইছি। লক্ষ্য করুন, সবগুলো ক্ষেত্রেই শুধু বিসমিল্লাহ বলার কথা সুনির্দিষ্টভাবে এসেছে, কাজেই যেসব ক্ষেত্রে শুধু বিসমিল্লাহ বলার বিষয়টি এভাবে কোনো সুনির্দিষ্ট হাদিস বা দলিল দ্বারা প্রমাণিত না, এমন যে কোনো ব্যাপারে আপনি চাইলে বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা বলতে পারেন, কিন্তু যেসব বিষয়ে শুধু বিসমিল্লাহ বলার কথা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে সেসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই এর উপরেই আমল করতে হবে। এবার আসুন আল্লাহ নামটির ব্যাপারে আলোচনা করা যাক। আল্লাহ হল ওই রবের স্বতন্ত্র এক নাম যিনি সব কিছু সৃষ্টি করেছেন, নির্দিষ্ট আকৃতি দিয়েছেন। আল্লাহ হল ওই নাম যা শুধু মহান আল্লাহর জন্যই নির্ধারিত। সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফাআবুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা।
তিনি আকাশ জমিন আর এই দুয়ের মাঝে যা আছে তার প্রতিপালক, কাজেই তুমি তাঁর ইবাদত করো এবং এর উপর দৃঢ় থাকো। তুমি কি তার সমগুণ সম্পন্ন আর কাউকে জানো? হাল তা'লামু লাহু সামিয়্যা, আপনি কি আপনার রবের সমগুণ সম্পন্ন আর কাউকে জানেন? আপনি কি জানেন আয়াতের শেষাংশের এই প্রশ্নের উদ্দেশ্য কি? এখানে মূলত উত্তর জানার জন্য প্রশ্ন ছুড়ে দেওয়া হয়নি, বরং এটা একটা রেটোরিক্যাল প্রশ্ন যেটা একটা নির্দিষ্ট উত্তরের দিকে ইঙ্গিত করছে, একটি নির্দিষ্ট পয়েন্ট আমাদের সামনে তুলে ধরছে। কিছু আলিম বলেছেন, আপনি কি আপনার রবের সমগুণ সম্পর্কে আর কাউকে জানেন, এর অর্থ হল আল্লাহ ছাড়া এমন আর কোনো সত্তা নেই যার নাম আল্লাহ। এর মানে কি? আসুন একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। আল্লাহ শব্দটি এসেছে আরবি ইলাহ শব্দ থেকে। ইবনুল কাইয়িম এবং অন্যান্য আরও অনেকের মতে আল্লাহ শব্দের মূল শব্দ হচ্ছে ইলাহ, আর ইলাহ এসছে উলুহিয়া থেকে। ইলাহ অর্থ একত্ব। এই মূল ইলাহ শব্দ থেকেই আল্লাহ নামের উৎপত্তি ঘটেছে। সিবাউইয়া বলেন, ইলাহর সাথে যথাক্রমে আলিফ ও লাম যুক্ত হয়েছে তার সম্মান ও তাজিম বোঝাতে। এরপর যদি আপনি একটি সাদ্দাহ যোগ করেন আর একটি হামজা বের করে দেন, তাহলেই আল্লাহ নামটি পাবেন। কুরআনে আল্লাহ এবং রব এ নাম দুটো কোনটি কখন উল্লেখ করা হয়েছে তা একটু লক্ষ্য করুন। মুসা আলাইহিস সালাম তার পরিবারকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে আগুনের সন্ধানে বের হয়েছিলেন। তার উষ্ণতার জন্য, আগুন ও পথ চলার জন্য সামান্য আলোর প্রয়োজন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা আত-তাহার 12 নম্বর আয়াতে বলেন,
ইন্নী আনা রাব্বুকা ফাখলা আলাইকা ইন
নিশ্চয়ই হে মূসা, আমি তোমাদের রব, সুতরাং তুমি তোমার জুতা খুলে ফেলো, কেননা তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই হে মূসা, আমি তোমার রব। এখানে তিনি রব বা পালনকর্তা হিসেবে তার পরিচয় বেছে নিয়েছেন, কেননা এ সময় এটাই ছিল সবচেয়ে উপযুক্ত। আল্লাহ মূসা আলাইহিসসালামকে বলতে চেয়েছেন যে আমি তোমার দেখাশোনা করি এবং তোমাকে বাঁচিয়ে রাখি, আমি তোমাকে রক্ষা করি, তোমাকে নিরাপত্তা দেই এবং আমি তোমাকে রিজিক দেই। এগুলো তাওহীদের কোন দিক বলুন তো? এটা হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ, অর্থাৎ রব হিসেবে আল্লাহর একত্ব। এরপর ঠিক পরের আয়াতেই আল্লাহ তার আল্লাহ নামটি ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, এবং আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে থাকো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে সালাত কায়েম করো। সূরা তোয়াহার 13 ও 14 নম্বর আয়াত। দ্বিতীয়বার আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। তিনি এখানে বলেননি ইন্নানি আনা রব্বুকা, তিনি রব্বুকা বলেননি। কিছুক্ষণ আগেই তিনি নিজেকে রব নামে অভিহিত করেছেন, আবার এখন আল্লাহ বলছেন, এর কারণ কি? প্রথমে মূসা আলাইহিসসালাম ভীত হয়ে পড়েছিলেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্বস্ত করলেন যে আমি তোমার দিকে খেয়াল রাখব, তোমাকে রক্ষা করব, নিরাপত্তা দান করব এবং সাহায্য করব। আর পরের ক্ষেত্রে আল্লাহ মুসা আলাইহিসসালামকে তার দায়িত্ব সম্পর্কে অবহিত করেছেন, অর্থাৎ মুসা তোমাকে এটা করতে হবে, ওটা করতে হবে ইত্যাদি। তাওহীদের এই শাখাকে কি বলে? অর্থাৎ যখন আল্লাহর আনুগত্যের ব্যাপারে আসে তখন সেটা তাওহীদের কোন শাখায় পড়ে? তাওহীদ আল উলুহিয়া, অর্থাৎ ইবাদত ও আনুগত্যের মালিক হিসেবে, ইলাহ হিসেবে আল্লাহর একাত্ম। আর এ কারণেই আল্লাহ এক্ষেত্রে রবের পরিবর্তে আল্লাহ নামটি ব্যবহার করেছেন। এই আয়াতে বলা হয়েছে ফাবুদনি ওয়া আকিমিস-সালাত লিযিক্রি, অর্থাৎ আল্লাহ মুসা আলাইহিসসালামকে বলছেন আমার ইবাদত করো, সালাত কায়েম করো। এগুলো কি? আনুগত্য ও ইবাদতের নির্দেশ, আর এসবই হচ্ছে তাওহীদ আল উলুহিয়ার অন্তর্ভুক্ত। তাই প্রথমে আল্লাহ বলেন ইন্নি আনা রব্বুক, এটা হচ্ছে প্রথম অংশ, আর পরের বার তিনি বলেন ইন্নানি আনাল্লাহ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো একটি নাম ব্যবহার করতে পারতেন, কিন্তু এটাই আসলে কুরআনের গভীরতা ও সূক্ষ্মতার প্রমাণ, আর এ থেকে নাম হিসেবে আল্লাহ ও রবের ব্যবহার সম্পর্কেও জানা যায়। মূলত আল্লাহ একটি অনন্য নাম। আপনি যখন আল্লাহকে ডাকবেন বলুন ইয়া আল্লাহ, আল্লাহ নামের শুরুতে আলিফ ও লাম থাকার কারণে নির্দিষ্ট অর্থে বুঝায়। যেমন ইংলিশে আমরা দি ব্যবহার করি, এ ডোর মানে একটি দরজা, এটা যে কোনো একটি দরজা হতে পারে, কিন্তু দ্য ডোর মানে একটি নির্দিষ্ট দরজা। আরবি আল দি এর মতো নির্দিষ্টতা বোঝাতে ব্যবহৃত হয়। আরবি ভাষাতত্ত্ববিদ ও সালাফদের অন্তর্ভুক্ত আলিমগণ প্রত্যেকেই বলেছেন যে ইয়া আল্লাহ বলতে হবে, ইয়া ইলাহ না। কিন্তু আল্লাহর অন্য নামগুলোর দিকে তাকান, আমরা কি ইয়া আল জব্বার, ইয়া আল করিম, ইয়া আর রহিম বলি? না, বরং আমরা শুরুতে আল যুক্ত না করেই ইয়া করিম, ইয়া রহিম, ইয়া গফুর ইত্যাদি বলি। এটাই হচ্ছে অন্য সব নামের তুলনায় আল্লাহ নামের স্বাতন্ত্র্য ও ভিন্নতা। এর উপর ভিত্তি করে আত-তাহাওয়ী এবং ইবনুল কাইয়িম সহ অনেকে বলেছেন, কেউ যদি আল্লাহর এই মহান ও বরকতময় নাম উল্লেখ করে কাকুতি মিনতি করে তবে আল্লাহ তার উত্তর দিয়ে থাকেন। আমরা পরবর্তীতে আসমা ওয়া সিফাত নিয়ে আলোচনা করার সময় এই বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোকপাত করব। এখানে একটি বিষয় বলা প্রয়োজন, আর তা হলো শুধু আল্লাহ শব্দ দিয়ে কোনো জিকির নেই। আমরা দোয়া, প্রশংসা, সম্মান ও শাহাদাত সব কিছুতেই আল্লাহর নাম উল্লেখ করি, কিন্তু শুধু আল্লাহ শব্দ দিয়ে জিকির হয় না, কারণ এটাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। সুতরাং 100 বার আল্লাহ 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 বলাতে আপনার কোনো ফায়দা নেই। আপনাকে তাসবিহ হাতে নিয়ে 100 বার আল্লাহ বলতে হবে না, বরং আপনি বলুন আলহামদুলিল্লাহ, আপনি বিসমিল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আপনি এভাবে বলুন যে ইয়া আল্লাহ আমার এটা খুব প্রয়োজন, কিন্তু তা না করে শুধু আল্লাহ আল্লাহ জিকির করার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেননি। মূলত সমস্ত গুণবাচক নামগুলো আল্লাহ নামের অনুসরণ করে, আল্লাহ নামটি অন্য কোনো নামের অনুসরণ করে না, বরং অন্যান্য নামগুলো এই নামের অনুসরণ করে। এর অর্থ কী? আমি একটা উদাহরণের সাহায্যে বুঝাই ইনশাআল্লাহ, তাহলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। দেখুন, আল কুদ্দুস, আল আজিজ, আল জব্বার, আল খালিক, এসবগুলোই আল্লাহর নাম, কিন্তু আমরা কখনোই বলি না যে আল আজিজ এটার আরেকটি নাম হল আল্লাহ। আমরা বলি না আর রহমানের আরেকটি নাম হল আল্লাহ, এভাবে বলা অনুচিত। বরং আমরা এটাকে একটু ঘুরিয়ে বলি যে আল কুদ্দুস হলো আল্লাহর আরেক নাম, আল আজিজ হলো আল্লাহর আরেক নাম, আর রহমান হলো আল্লাহর আরেকটি নাম। অর্থাৎ অন্যান্য গুণবাচক নামগুলো আল্লাহর নামের অনুবর্তী। আগের ক্লাসে আমরা বলেছিলাম বাসমালার মধ্যে তাওহীদের তিনটি শাখার শিক্ষা অন্তর্নিহিত আছে। যখন আমরা বিসমিল্লাহ বলি আমরা তাওহীদের তিনটি শাখারই স্বীকৃতি দিই। একইভাবে আল্লাহ নামটির মধ্যেও তাওহীদের তিনটি শাখাতে বিশ্বাস অন্তর্নিহিত আছে। বরং আল্লাহ নামটি না, মূলত এর মূল শব্দ ইলাহতেই এই তিনটি শাখার সমন্বয় ঘটেছে এবং এতে ইমান আনার আবশ্যকতা প্রকাশ পায়। তাওহীদ আল উলুহিয়ার অন্তর্ভুক্ত একটি অংশ হচ্ছে তাওহীদ আর রুবুবিয়া, কিন্তু এর উল্টোটা কিন্তু না। তাওহীদ আর রুবুবিয়ার অংশ তাওহীদ আল উলুহিয়া নয়, আর আল্লাহ শব্দটি মূলত উলুহিয়া থেকে এসেছে এবং এর দ্বারা রুবুবিয়ার একত্ববাদকেও বোঝানো হয়। কাজেই এখানে দু প্রকার তাওহীদের ধারণা পাওয়া গেল, আর আল্লাহ নামটি স্বয়ং একটি ইসম বা গুণবচক নাম, আর তাই এটা হলো তাওহীদ আল আসমা ওয়া সিফাত। এভাবেই আল্লাহ শব্দের মাঝে তাওহীদের তিনটি শাখার সমন্বয় খুঁজে পাওয়া যায়। শুধুই আল্লাহ না, বরং এর মূল শব্দ ইলার ক্ষেত্রে এটি প্রযোজ্য। আসলে আল্লাহ এটি একটি মহিমান্বিত নাম। আল মৌজাম আল মুফাহরাস অনুসারে কোরআনে 2602 বার আল্লাহ নামটি উল্লেখ করা হয়েছে। এটি আল্লাহর সর্বাধিক প্রচলিত নাম। সব নামের মধ্যে এ নামটিকেই শাহাদার জন্য বাছাই করা হয়েছে। আপনি যখন শাহাদা পাঠ করেন আপনি কি বলেন? আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহ নামের উপরেই সাক্ষ্য দেন। তাই মনে রাখবেন, আপনি যখন আল্লাহ নামটি উচ্চারণ করেন তখন এটি নিছক একটি নাম নয়, আপনি মহিমান্বিত, সম্মানিত ও সর্বশ্রেষ্ঠ আল্লাহর নাম উচ্চারণ করছেন। আপনি যখন আতঙ্কিত অবস্থায় থাকেন নিরাপত্তার জন্য, আপনি তো কেবল আল্লাহ বলেই ডাকেন। আপনার যখন খুব সামান্য জিনিসের উপরও বরকতের প্রয়োজন হয়, আপনি তো কেবল আল্লাহ নামটি স্মরণ করবেন, আর তখন তা পর্যাপ্ত বা আরও বেশি হয়ে যাবে। আতঙ্কের সময় নিরাপত্তার আশায় মানুষ যে নাম ডাকে তা হচ্ছে আল্লাহ। চরম দুর্দশায়, দুঃখ, কষ্ট ও নিদারুণ যন্ত্রণায় আপনি যে নাম ডাকেন তা হচ্ছে আল্লাহ। যখনই কেউ বিপদ ও চিন্তাগ্রস্ত অবস্থায় আল্লাহকে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ ও চিন্তা দূর করে দেন। যখনই কোনো অভাবগ্রস্ত ব্যক্তি আল্লাহ নামকে আঁকড়ে ধরে, আল্লাহ তাকে সচ্ছল করে দেন। যখনই কোনো পীড়িত ব্যক্তি আল্লাহ নামে ডাকতে থাকে, আল্লাহ তাকে সুস্থতা দান করেন। যখন কোনো চরম দুর্দশাপূর্ণ ব্যক্তি এই নামে ডাকে, সে নিরাপত্তা লাভ করে। যখন কোনো অসহায় ব্যক্তি এই নামে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতা ও মর্যাদা দান করেন। যখন কোনো মাজলুম আল্লাহর নামকে ব্যবহার করে এবং সেই নামে ডাকে, সে আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করে। আপনি যদি অনুগ্রহ চান তবে আপনার রবকে আল্লাহ নামে ডাকুন। প্রাচুর্য ও বারাকাত চাইলে আল্লাহ বলে ডাকুন। আপনার গুনাহ মাফ করতে চাইলে আল্লাহ নামে ডাকুন। আল্লাহ এ সাধারণ কোনো নাম নয়। আমরা কি আদৌ আল্লাহ নামের প্রকৃত অর্থ অনুভব করতে পারি? যদি কেউ আল্লাহর নামগুলো অন্তরের গভীর থেকে উপলব্ধি করতে পারত তবে পরম আনন্দে বাস করত। যখন আল্লাহ নামটি কোনো অন্তরে রাজত্ব করে তখন তা এক দৃঢ়, শক্তিশালী, বিশুদ্ধ ও একই সাথে দয়াপূর্ণ অন্তরে পরিণত হয়। কেননা এ অন্তর আল্লাহ নামকে ধারণ করেছে। আল্লাহ তো যেন তেন কোনো নাম নয়। যে অন্তর প্রকৃত অর্থেই আল্লাহ নামের মর্মার্থ বুঝেছে সে কোনো গুনাহকেই আর ছোট ভাবতে পারবে না। আপনি যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ আদায়ের জন্য বিসমিল্লাহ বলেন, আপনি দৈনিক 17 বার আল্লাহকে ডেকে এর ফরজ আদায় করেন। আপনাকে প্রতিদিন ফরজ সালাতে সূরা ফাতিহার সাথে 17 বার বিসমিল্লাহ বলতে হয়। সেই সাথে সুন্নাহ সালাত হিসাব করলে আরও 12 বার বিসমিল্লাহ বলতে হয়। এটাকে অন্যান্য শব্দের মতো নিছক কোনো সাধারণ শব্দ মনে করবেন না। আল্লাহ এ কোনো মামুলি শব্দ নয়। আল্লাহ এ নিছক কোনো শব্দ নয়। কেউ কেউ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজা, প্রেসিডেন্ট, স্বামী, স্ত্রী ইত্যাদি ব্যক্তিদের নাম নেবার সময় এত বেশি ভক্তি ও শ্রদ্ধা অনুভব করে যে তা আল্লাহর প্রতি তাদের ভক্তি শ্রদ্ধাকেও ছাপিয়ে যায়। নাউজুবিল্লাহ। কাজেই আপনি আল্লাহর নাম শুনলে আপনার অন্তরে কেমন উপলব্ধি হয় তার মাধ্যমে আপনার ইমানের গভীরতা কতটুকু তা যাচাই করুন। সূরা আয-যুমারের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযযাত কুলুবু আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ।
যখন খাঁটিভাবে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন যারা পরকালে বিশ্বাস স্থাপন করে না তাদের অন্তর সংকুচিত হয়ে যায়। যখন আল্লাহর নাম উচ্চারিত হয় তখন আপনার হৃদয়ে অনুভূত পরিতৃপ্তি, ভালো লাগা, সন্তুষ্টি, প্রশান্তি ও আনন্দের গভীরতাই বলে দিবে আপনার অন্তরে কী পরিমাণ ঈমান আছে। যখন আপনি বললেন আল্লাহ, আপনি সেই অদ্বিতীয় সত্তার নাম নিলেন যিনি কোনো রকম স্তম্ভ ছাড়াই সাত আসমানকে ঊর্ধ্বে স্থাপন করেছেন। আপনি সেই একক সত্তার নাম নিলেন যিনি সাতটি স্তর বিশিষ্ট ভূমিকে আপনার নিচে সুবিন্যস্ত করেছেন মাত্র একটি শব্দ দ্বারা, কুন ফায়াকুন। এবং তারপর আপনাকে নিঃসৃত বীর্য থেকে সুন্দর ও শ্রেষ্ঠতম আকৃতিতে সৃষ্টি করেছেন। তাই যখনই আপনি কোনো বাক্যে আল্লাহর নাম শুনতে পাবেন, সবসময় মনের গভীর থেকে উপলব্ধি করবেন এবং আল্লাহর নাম নেওয়ার সময় এই বিষয়গুলো স্মরণ রাখবেন। সূরা আয-যুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন,
ওয়ামা কাদারুল্লাহু হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন।
তারা আল্লাহ সম্পর্কে যথাযথ ধারণা রাখেনি এবং শেষ বিচারের দিন গোটা পৃথিবী তার হাতের মুঠোয় থাকবে এবং আসমানসমূহ তার ডান হাতে ভাঁজ করা অবস্থায় থাকবে। তিনি পবিত্র, আর এরা তাকে যার সাথে শরীক করে সেসব থেকে তিনি বহু ঊর্ধ্বে। সুতরাং তাদের মতো হবেন না যারা আল্লাহকে অবমূল্যায়ন করে। যখন আল্লাহর নাম নেওয়া হয় আপনি কিছুতেই তাদের মতো হবেন না। এই নামের অর্থ, মর্যাদা, এই নামের মাহাত্ম্য অনেক গভীর, অনেক ব্যাপক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশ্বিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/মুবাশ্বিরিন।